আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সালাত ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ধারাবাহিক অনুষ্ঠান বাতনি যোগ ও তার চিকিৎসার মধ্যে আরো একবার জানাই স্বাগত। যেভাবে করে বিগত পর্বগুলোতে আমরা এই অনুষ্ঠানের মধ্যে আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাই এবং আরিফ বিল্লাহ সৈয়দ আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহ আলাই এবং ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দীন মিল্লাত পরআন শাম এ রিসালাত আশা ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাই, এনাদের লিখিত টোটাল 47টি মুহাররমাতে বাতিনিয়া ধ্বংসাত্মক বাতিনি রোগ, গোপনীয় যে ধ্বংসাত্মক রোগ রয়েছে এই রোগ সম্পর্কিত আলোচনা আমরা করতেছিলাম। আজকেরও একটি নতুন রোগ সম্পর্কে আমরা শ্রবণ করব আর তার নাম হচ্ছে ইত্তেবায়ে শাহাওয়াত। হয়তো অনেকের কাছে নামটি নতুন মনে হচ্ছে, কিন্তু এর ডেফিনিশন যদি আমরা শ্রবণ করি, এর ডিটেলসের মধ্যে যদি আমরা যাই, তাহলে আমরা বুঝতে পারবো আদৌ এই রোগটি আমাদের থেকে দূর করা উচিত কিনা। আসুন দুরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করি। কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাযবিদ আহমদ বরকাতুন আলিয়া তার বিশ্ববিখ্যাত কিতাব ফায়জানে সুন্নাত এর মধ্যে একটি হাদিসে পাক নকল করেন যা 135 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ রয়েছে, যে প্রিয় আকা উবায় জাহানের দাতা আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ করেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এক ফেরেশতা আমার রওজায় নিযুক্ত করেছেন, সুবহানাল্লাহ, যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার শক্তি প্রদান করেছেন। অতএব কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দুরুদে পাক পাঠ করবে তিনি আমাকে তার ও তার পিতার নাম সহ পেশ করেন। তিনি বলেন, অমুকের ছেলে অমুক আপনার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুরুশরী পাঠকারী ব্যক্তি কিরূপ সৌভাগ্যবান যে তার পিতার নাম সহ তার নাম প্রিয় আকা উবাই জাহানের দাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পেশ করা হয়। এখানে এই সূক্ষ্ম বিষয়টিও খুব ইমান উজ্জীবিতকারী যে সরকারের নামদার মদিনার তাজদার উবায় জগতের সরদার হুজুরিপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা পাকে উপস্থিত ফেরেশতাকে এরূপ অত্যধিক শ্রবণ শক্তি দান করা হয়েছে যে তিনি দুনিয়ার কোনায় কোনায় একই সময়ে দুরূদ শরীফ পাঠকারী লক্ষ লক্ষ মুসলমানদের অতি মৃদু আওয়াজও শুনতে পান। কেননা কেউ জোরে দুরুদে পাক পাঠ করেন, কেউ ধীরে ধীরে দুরুদে পাক পাঠ করেন, কেউ আস্তে আস্তে দুরুদে পাক পাঠ করে থাকেন। সকল মুসলমানের অতি মৃদু আওয়াজও ওই ফেরেশতা শুনতে পান আর তাকে ইলমে গায়েব তথা অদৃশ্যের জ্ঞানও প্রদান করা হয়েছে যে তিনি দুরুদে পাক পাঠকারীদের নাম এমনকি তাদের পিতার নামও জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, তো যদি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে খাদিমের শ্রবণ শক্তি ও ইলমে গায়েবের এই অবস্থা হয়, তবে নবীকুল সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিজস্ব এবং স্বাধীনতা ও ইলমে গায়েবের কিরূপ মর্যাদাপূর্ণ অবস্থা হবে। তিনি কেন নিজের গোলামদেরকে নিজের উম্মতদেরকে চিনবেন না, আর কেনই বা তাদের ফরিয়াদ সাহায্যের আবেদন শুনে আল্লাহর অনুমতি ক্রমে সাহায্য করবেন না? প্রিয় ইসলামী ভাইরা, এ কারণে আমাদের উচিত বেশি পরিমাণে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা, যাতে করে বারবার বারবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আপনার আমার নাম এবং পিতার নাম সহ পেশ হয়ে যায়। দুনিয়ার মধ্যে দেখুন না, যদি রাজা প্রজা বাদশাহ যারা জনপ্রতিনিধি অথবা উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের নিকট আমরা পরিচিত হওয়ার জন্য আমাদের আমাকে চিনুক, এক নামে চিনে যাক যে অমুক, হ্যাঁ অমুক, তো চিনার জন্য আমরা কত ব্যতিব্যস্ত হয়ে যাই, পরিচিত লাভ হওয়ার জন্য কত কিছু আমরা করি না কেন, কিন্তু রসুল করিম আলিহি সাল্লামের পরিচিত হওয়ার তো কোনো প্রয়োজন নেই। আমি নগণ্য তার একজন উম্মত, তারপরেও বারবার বারবার যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করব, তখন তার শুভদৃষ্টি সুনজর আমার উপর পড়ে যাবে এবং আমার ভাগ্য চমকাতে থাকবে। আসুন দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা ইত্তিবায়ে শাহাওয়াত এর মানে কি রয়েছে এর ডেফিনেশনের দিকে আমরা চলি, এর ডিটেলসের দিকে আমরা যাই। যেভাবে করে বর্ণিত রয়েছে যে জায়েজ নাজায়েজ বিবেচনা না করে মনোবৃত্তি অর্থাৎ নফসের অনুসরণ করাকে ইত্তিবায় শাহাওয়াত বলা হয়। অর্থাৎ নফসের অনুসরণ, এই নফসের অনুসরণ করাকে বলা হয় ইত্তিবায় শাহাওয়াত। তো এই নফসের অনুসরণ জায়েজ নাজায়েজ দেখে না দেখে যখন আমরা অনুসরণ করব তখন একে বলা হবে ইত্তিবায় শাহাওয়াত। জি হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, 23 পারা আসওয়াদ 26 নং আয়াতের মধ্যে, তরজমায় কোরআন কানজুল ইমানের মধ্যে আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদিন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি এভাবে তরজমা করেন, এবং খেয়াল খুশির অনুসরণ করো না যা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে, নিশ্চয় ওই সব লোক যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায় তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, এজন্য যে তারা হিসাব নিকাশের দিনকে ভুলে বসেছে। হায় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আল্লাহ তাবারক তাআলার ফরমান শুনতে পেলাম। তো হাদিসে কারিমার মধ্যে তিনটি বস্তু মানুষকে ধ্বংসের দিকে দাবিত করে, আর ওই তিনটি বস্তু হচ্ছে, এক নাম্বার লোভ লালসায় বিভোর থাকা, দুই নাম্বার নফসানি খায়েশাত অর্থাৎ নফসের চাহিদার অনুসরণ করা, নফস যা চায় তার প্রতি অনুসরণ করা, আর তিন নাম্বার আত্মগৌরব আত্মহংকার করা। তো এই ইত্তিবায় শাহাওয়াত এটা খুবই একটি নগণ্য এবং নিন্দনীয় কাজ, এ থেকে সকলের বাঁচা উচিত এবং বাঁচতে হবে, কারণ যেহেতু এটা আত্মিক ব্যাধি, অন্তরের একটি রোগ, কলবি রোগ, এই বাতিনি রোগ, এই রোগ থেকে বাঁচা উচিত। যখন আমরা রোগ থেকে বাঁচব তখন আমাদের কলব আমাদের হৃদয় পরিশুদ্ধ হবে, পবিত্র হবে, এবং গোটা জিসিমটা গোটা শরীরটা পবিত্র হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইত্তিবায় শাহাওয়াত অর্থাৎ নফসের চাহিদার অনুসরণ করা দুই ধরনের হয়ে থাকে, এক তো কুরিপু কুচাহিদা এর প্রতি অনুসরণ করা, খারাপ পথের দিকে নিজেকে ধাবিত করা, দ্বিতীয়ত দুনিয়াবী কোনো চাহিদা, হোক সে খানা বাসস্থান বাড়ি গাড়ি, তো এগুলো রয়েছে, তারপরও আরো চাহিদা আরো 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 নফস যেরকম চাচ্ছে তার পিছনে দৌড়ানো। তো এই দুই ধরনের চাহিদা থেকে আমাদের বাঁচা উচিত, এক তো কুরিপু থেকে অবশ্যই আমাকে আপনাকে বাঁচতে হবে, পাশাপাশি দুনিয়াবী যে চাহিদাগুলো রয়েছে ওই চাহিদার উপরও নফসের ইচ্ছা যে আরো দরকার আরো দরকার তা থেকেও বাঁচা উচিত। আমাদের বুজুর্গানের দিন রহিমহুল্লাহ তাআলা তারা জায়েজ চাহিদা নফস যদি জায়েজ কিছু চাইত তারপরে নফসকে তারা দিতেন না, নফসকে কষ্ট দিতেন, তারা নফস তার কন্ট্রোলে থাকে যাতে করে পরবর্তীতে এদিক সেদিক না হয়ে যায়, কেননা নফস আজকের এটা চাইলো কালকের ওটা চাবে কালকের সেটা চাবে, তো দিতে 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 একদিন না একদিন পথ থেকে অর্থাৎ লাইন আপ থেকে আমরা বিচ্যুত হয়ে যাব। এ কারণে বুদ্ধিমানের কাজ এটাই যে প্রথম থেকে নফসকে কন্ট্রোল করা, ইত্তিবা শাহাওয়াত থেকে নিজেকে বাঁচা, অন্তরকে বাঁচানো। জি হ্যাঁ, যেমনই ভাবে বর্ণিত রয়েছে যে সাইদুনা জাফর খুলদি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, হযরতে সাইদুনা খাইরুন নাসাজ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, আপনার নাম খাইরুন নাসাজ কেন, কিভাবে হলো, কাপড় বোনা কি আপনার পেশা? তো এই সাইদুনা খাইরুন নাসাজ ইনি বললেন যে না, বরং এই কারণেই আমার এই নাম প্রসিদ্ধ হয়েছে। উনি ওনার জীবনের ঘটনা বর্ণনা করতেছিলেন যে এই কারণেই আমার এই নাম প্রসিদ্ধ হয়েছে খাইরুন নাসাজ, তা হলো যে আমি আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ ছিলাম, ওয়াদা করেছিলাম যে কখনো আমার নফসের চাহিদার বশবর্তী হয়ে তাজা খেজুর খাব না, তাজা খেজুর খাব না। একটা নফসের চাহিদা চায় যে তাজা তাজা খানা আমার দরকার, তো ইনি নফসের এই চাহিদা যে তাজা খেজুর খাওয়া এটা ইনি খাবেন না, নফসকে কষ্ট দিবেন এবং নফসকে কন্ট্রোলে রাখবেন, এই বলে আল্লাহ তাআলার নিকটে কি ওয়াদাবদ্ধ হলেন। যদিও এই খেজুর তাজা হোক অথবা তাজা ছাড়া হোক খাওয়াটা জায়েজ রয়েছে। তো ইনি বলতেছেন যে আর আমি এই ওয়াদার উপর অনেকদিন ধরেই কায়েম ছিলাম, একবার নফসের তাড়নায় অজ্ঞতাবশত আমি কিছু খেজুর কিনে খেতে বসে গেলাম, একটি খেজুর খেতে না খেতেই এক ব্যক্তি আমার দিকে বাঁকা চোখে দেখতে লাগলেন। তারপর কাছে এসে তিনি আমাকে বললেন, হে খাইর, তুমি তো আমার পালানো গোলাম। আমি হতবাক হয়ে গেলাম। এই খাইরুন নাসাজ বললেন যে আমি হতবাক হয়ে গেলাম, এ কি ব্যাপার? পরে আমি বুঝতে পারলাম যে তার একটি গোলাম ছিল, সেই গোলাম পালিয়ে গিয়েছিল, আর তার সেই গোলামই আমাকে মনে করল। মূলত আমার গায়ের রঙও তার সেই গোলামটির মতো হয়ে গিয়েছিল। তিনি উচ্চস্বরে বলেছিলেন, তুমি আমার পালানো গোলাম, তুমি আমার পালানো গোলাম। আর এই শোরগোল শুনে অনেক লোক জমায়েত হয়ে গেল। তারাও আমাকে দেখা মাত্র বলতে আরম্ভ করলো, আল্লাহর কসম, এটি তো তোমার হারানো গোলাম খাইর। এবার আমি ভালোভাবেই বুঝে গেলাম যে এটি আমার কোনো অপরাধের সাজা হচ্ছে। তিনি তার গোলাম বলে আমাকে তার দোকানে নিয়ে গেলেন। সেখানে তার আরো অনেক গোলাম উপস্থিত ছিল যারা কাপড় বুনতে ছিল। আমাকে দেখে তারাও বলতে লাগলো, হে দুর্মতি, হে দুর্মতি গোলাম, তুমি তোমার মনিবের নিকট হতে পালাতে পারো, আসো তোমার কাজ তুমি করতে থাকো। এরপর ওই মনিব আমাকে বললেন, যাও এই কাপড়গুলো বুনে নাও। আর আমিও সেই কাপড় বুনতে আরম্ভ করলাম। আমার মনে হলো আমি যেন একজন দক্ষ কারিগর, আমি যেন অনেক বছর ধরে এই কাজ করে আসছি। অতএব অন্যান্য গোলামদের সাথে আমিও কাজ করতে লাগলাম, কাজ করতে লাগলাম। কাজ করতে 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 যখন কয়েক মাস কাটলো, এক রাতে আমি খুব নফল নামাজ পড়লাম, সারা রাত ইবাদতে কাটালাম, আর আল্লাহ তাআলার দরবারে সিজদায় গিয়ে দোয়া করলাম, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, আমি আর কখনো আমার ওয়াদা ভঙ্গ করব না। আমি এই ধরনের দোয়া করতে থাকলাম। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আমি আগের রূপ ফিরে পেয়েছি। তারপর আমাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হলো, সে কারণেই আমার নাম হয়ে যায় খায়রুন নাসাজ, তথা কাপড় বুননকারী খায়ের। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, সামান্য নফসের চাহিদা খেজুর খাওয়া জায়েজ, তারপরও সে নফসের অনুগত করছিলেন না, কিন্তু একসময় অনুগত করলেন আর তার সাজাস্বরূপ এই শাস্তি ভোগ করলেন। কিন্তু আমরা অহরহ নফসের চাহিদার উপর পড়ে যাই, নফস যা চায় তার উপর আমরা আমল করে থাকি। আমাদের বুজুর্গানের দিনে অবস্থা ছিল, যদি খানা খেতে মন চেত খানা খেতেন না, খানা বেশি খেতে মন চাইলে খানা কম খেতেন। জি হা, নফসের এটাও একটা চাহিদা, ভালো খাবার, এই খাবার, সেই খাবার, নতুন নতুন খাবার খেতে হবে। মনে রাখবেন, খাবারের স্বাদ শুধু জিহ্বা পর্যন্ত, যখন গলার মধ্য থেকে পেটে চলে যায় তখন এর আর স্বাদ থাকে না, শুধু জিহ্বা পর্যন্তই স্বাদ অবশিষ্ট থাকে। তো যত বেশি তত খানা, এগুলো উচিত না। আমির হোসেন দামাত বরকাতুল আলিয়া ফয়জানে সুন্নাতের মধ্যে উল্লেখ করেন যে নফসের এই যে চাহিদা, বুজুর্গানে দিন কিভাবে নিজেকে দমন করতেন, এরকম কিছু ঘটনা শ্রবণ করি যাতে করে আমরাও শিক্ষা অর্জন করতে পারি এবং এই নফসের চাহিদা, অর্থাৎ নফসের যে চাহিদা রয়েছে, ইত্তেবায়ে শাহাওয়াত রয়েছে, এই ইত্তেবায়ে শাহাওয়াত অর্থাৎ যে মনের প্রবৃত্তির অনুসরণ করা থেকে যেন আমরা বাঁচতে পারি এই ঘটনাগুলো শ্রবণ করে। বর্ণিত রয়েছে যে সিদ্দুনা ইয়াহিয়া আলা নবী আলাইহি সালাতু ওয়াসসালাম একদা শয়তানের কাছে প্রচুর সংখ্যক ফাঁদ দেখে জিজ্ঞাসা করলেন, এগুলো কি? সে জবাব দিল, এগুলো কামবাব এর জাল, কুরিপু এর জাল, যা দ্বারা আমি মানুষদেরকে শিকার করে থাকি। তখন তিনি আলা নবী আলাইহি সালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করলেন, এগুলোর মধ্যে আমাকে আটকানোর জন্য কি কোনো জাল আছে? সে বলল, না, তবে শুধুমাত্র এক রাতে আপনি আলা নবী আলাইহি সালাতু ওয়াসসালাম পেট ভরে খাবার খেয়েছিলেন, তখন আমি ওই রাতে আপনার উপর নামাজকে ভারী করে দিয়েছিলাম। সাইয়্যিদুনা ইয়াহইয়া আলা নবী আলাইহি সালাতু ওয়াসসালাম এই কথা শুনে বললেন, আল্লাহ শপথ, আগামীতে কখনো আমি পেট ভরে খানা খাবো না। আর শয়তান বলল, আমি ভবিষ্যতে কখনো কাউকে এ ধরনের উপকারী কথা বলবো না। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা শুনতে পারলাম তো, এভাবে করে বুজুর্গানে দিন আউলিয়ায়ে কামিলিন নিজের নফসকে সবসময় দমন করে রাখতেন। আমাদের পিরানি পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দুস সিররুহুর রাব্বানী, ইনি বলেন যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমি কারখের জঙ্গলগুলোতে অনেক বছর অবস্থান করেছি। আমি সেখানে গাছের পাতা ও ঘাসের চারা খেয়ে জীবন যাপন করতাম। আমার পরিধানের জন্য এক ব্যক্তি প্রতি বছর সুতার তৈরি একটি জুব্বা দিয়ে যেতেন। আমি দুনিয়ার মোহ থেকে মুক্তি পাওয়ার জন্য হাজার চেষ্টা করেছি। আমি একা ও চিন্তিত অবস্থায় থেকেছি। আমার নীরবতার কারণে লোকেরা আমাকে বোবা ও পাগল বলতো। কখনো কখনো কাটার উপর খালি পায়ে চলতাম, ভয়ানক গুহা ও ভীতিপ্রদ উপত্যকা সমূহে নির্ভয়ে ঢুকে পড়তাম। দুনিয়া সজ্জিত হয়ে আমার সামনে প্রকাশ হতো, কিন্তু আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজ্জাল আমি সেটার প্রতি মনোনিবেশ করতাম না। আমার নফস কখনো আমার সামনে বিনয়ী ভাব প্রকাশ করত যে আপনার যা ইচ্ছা তাই করুন। আবার কখনো কখনো আমার সাথে ঝগড়া করত, আল্লাহ আমাকে সেটার উপর বিজয় দান করতেন। আমি অনেক দিন পর্যন্ত মাদায়েন এর বনে অবস্থান করেছি আর সেখানে নিজের নফসকে সাধনায় নিয়োজিত রেখেছি। এক বছর যাবৎ পতিত বস্তুসমূহ কুড়িয়ে আহার করতাম ও পানি মোটেই পান করতাম না, অতবার এক বছর শুধুমাত্র পানি দ্বারা জীবন ধারণ করতাম আর পতিত বস্তু কিংবা অন্য কোনো খাদ্য খেতাম না। এরপর এক বছর কোনো কিছু পানাহার করা ব্যতীত উপবাস অবস্থায় জীবন অতিবাহিত করতাম। সে সময় আমার উপর কঠিন পরীক্ষা আসত। একবার প্রচন্ড শীতের রাতে এভাবে আমার পরীক্ষা নেওয়া হলো যে বারবার চোখে ঘুম আসত আর বারবার আমার উপর গোসল ফরজ হয়ে যেত। আমি তৎক্ষণাৎ নদীতে যেতাম আর গোসল করে নিতাম। এভাবে এক রাতে শীতের প্রচন্ড হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে 40 বার আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করেছি। আল্লাহ তাআলা রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা শুনতে পারলাম যে কিভাবে করে পিরানে পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দুস সিররুহুর রাব্বানী, আল্লাহু আকবার, নফসের উপর বিজয় হওয়ার জন্য কিভাবে সাধনা করেছিলেন। জঙ্গলে থেকেছেন, ইবাদত করেছেন, রিয়াজত করেছেন আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। তিনি কখনো ইত্তেবায়ে শাহওয়াতের মধ্যে লিপ্ত হননি। নফস কি চায়নি যে ভালো খানা খাওয়ার জন্য? নফস কি তাকে বলেনি যে আমাকে ভালো বাসস্থানে নিয়ে যাও? অবশ্যই বলেছে, কিন্তু এই নফসের ইত্তেবায়নি করেননি। গোসে পাক রহমতুল্লাহ আলাই নফসের বিপরীত কাজ করেছেন। গাছের পাতা খেয়েছেন, পানি পান করেননি, আবার পানি পান করে শুধু পানি পান করে থেকেছেন। মাদায়েন নামক জঙ্গলের মধ্যে অবস্থান করতেন, কারখের জঙ্গলে জঙ্গলে উনি ইবাদত রিয়াজাত করতেন, এমন এমন গুহার মধ্যে একা একা ঢুকে যেতেন যেখানে ঢুকতে ভয় লাগে। ফির ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আর তারপরেই গাউসুল আয়াদম, সকল পীরদের সরদার, ইবাদত রিয়াজত এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন। তো আমরা যদি ইত্তিবায় শাহাদাতের মধ্যে লিপ্ত হয়ে যাই যে মনে যা আসে তার উপরেই আমি আমল করে দেই, অর্থাৎ নফস যা চায় তার উপরই আমার আমল হয়ে যায়, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? আমরা কোন পথে যাব? আল্লাহ তাআলাকে রাজি কিভাবে করব? নিজের দিলকে পরিশুদ্ধ কিভাবে করব? তাই আমাদের উচিত এই ইত্তিবায় শাহাওয়াত, নিজের নফসের চাহিদা, এর উপর অনুসরণ না করা, নফসের অনুসরণ থেকে বিরত থাকা, এই গুনাহ থেকে, এই বাতিনি গুনাহ থেকে নিজেকে বাঁচানো, এই আত্মিক ব্যাধি থেকে নিজেকে বাঁচানো। কেননা আল্লাহ তাআলা ইরশাদ ফরমান 30 পারা সূরা আন-নাজিয়াত 40 এবং 41 নম্বর আয়াতের মধ্যে, যে আল্লাহ তাআলা বলেন, আর ওই ব্যক্তি যে আপন রবের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করছে এবং নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রেখেছে, তবে নিশ্চয়ই জান্নাতই তার ঠিকানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নফসের প্রবৃত্তি থেকে নিজেকে যে বাঁচাবে তার ঠিকানা কোথায়? জান্নাতে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এই বাতিনি রোগ ও তার চিকিৎসা অনুষ্ঠানের মধ্যে আমরা এই ইত্তেবায় শাহওয়াত নামক যে বাতিনি গুনাহ রয়েছে, বাতিনি রোগ রয়েছে, এই রোগ সম্পর্কে শুনতেছিলাম। এই রোগের কিছু কারণ রয়েছে, এই রোগ কেন হয়, অর্থাৎ ইত্তেবায় শাহওয়াতের মধ্যে আমরা কেন পড়ে যাই, নিজের নফসের অনুসরণের মধ্যে আমরা কেন পড়ি, এর কারণ কি, এর প্রতিকার কি, এগুলো আমরা শ্রবণ করব। এর কারণ কিছু রয়েছে এবং এর কিছু প্রতিকারও রয়েছে। যে জিনিসের কারণ থাকে ওই জিনিসের কি প্রতিকারও থাকে। তো আসুন আমরা কারণগুলো শ্রবণ করি এবং এর প্রতিকারগুলো শ্রবণ করার চেষ্টা করি, যাতে করে আমরা এই ইত্তেবায়ে শাহওয়াত থেকে আমরা বাঁচতে পারি। মনে রাখবেন, ইত্তেবায়ে শাহওয়াত যে খাহিশাত, নফসের অনুসরণ করা, নফসের খাহিশাত এর অনুসরণ করা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ, ধ্বংসাত্মক কাজ, এ থেকে আমাদের বাঁচতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, ইত্তেবায়ে শাহওয়াত অর্থাৎ নফসের চাহিদার অনুসরণ করা, এর প্রথম নম্বর কারণ হচ্ছে তড়িৎ প্রভাবিত হওয়া। তড়িৎ প্রভাবিত হওয়ার অভ্যাস নিজের মধ্যে থাকা, এটা হচ্ছে এই ইত্তেবায়ে শাহওয়াত এর প্রথম কারণ। কোনো কিছুর কথা শুনে শুনে কিংবা কারো নিকট ভালো কোনো জিনিস দেখে মানুষের মনে এই ইচ্ছা জাগে, এটুই আমার থাকতো। যেমন আজকাল মোবাইল, ল্যাপটপ, আইপ্যাড, তো গাড়ি ইত্যাদি ইত্যাদি এর উদাহরণ দেয়া যায়। যদি কারো নিকট ভালো মোবাইল দেখি তো নফসের চাহিদা বেড়ে যায়, আমার এরকম থাকতো। ভালো একটা গাড়ি যদি দেখি, বাড়ি দেখি, অথবা ভালো কিছু তা কোনো মানুষের কাছে দেখি, দামি কোনো জিনিস দেখি, তখন আমার নফসের মধ্যেও এই খেয়াল চলে আসে যে আমারও যদি থাকতো, আমারও যদি হয়ে যেত। তো এই যে নফসের চাওয়া, এই যে নফসের পাওয়া, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। ইত্তেবায়ে শাহওয়াত যদি এখানে আমরা করি, অর্থাৎ নফসের অনুসরণ যদি করি, তাহলে কি আমরা ফেঁসে যাব? আর যদি নফসের অনুসরণ না করি তাহলে আমরা বেঁচে যাব? তো এভাবে অন্য জিনিস দেখে যে প্রভাবিত হয়, যার দিলের মধ্যে এই জিনিসগুলো আসে যে আমার এটা হয়ে যাক, আর এটা পাওয়ার জায়েজ না জায়েজ সুরাত না দেখে, জায়েজ না জায়েজ বাজ বিচার না করে সেটির পিছনে ছুটতে থাকে, তো তার চিকিৎসা হচ্ছে, তার প্রতিকার হচ্ছে তার প্রয়োজনীয় ও না জায়েজ বাসনায় পার্থক্য করা অভ্যাস গড়ে তুলতে হবে। এ ব্যাপারে কোনো মুখলিস বন্ধুর পরামর্শ নিবে এবং জায়েজ বাসনা অর্জনের জন্য জায়েজ পন্থা অবলম্বন করবে। এখন আমি রয়েছি গরিব, আমার না আছে টাকা, এখন আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেয়া, এটা আমার জন্য তো বোকামি, নিশ্চয়ই বোকামি। এখন আমি ইউজ করতে পারি 1200 টাকা দামের মোবাইল, এখন কারো হাতে যদি 50,000 টাকা দামের মোবাইল দেখে আমার ইচ্ছে জাগে আমারও এটা দরকার, তখন তো নাজায়েজ সুরাতে যেতে হবে না, জায়েজ সুরাতই তো নেই। তো এই নাজায়েজ সুরাত, নাজায়েজ পথকে অবলম্বন করা যাবে না, নাজায়েজ পথকে অবলম্বন করে এই জিনিস অর্জন করা যাবে না। এজন্য এই নফসের চাহিদাকে, এই নফসের চাহিদাকে অনুসরণ করা যাবে না। তো ইত্তেবায়ে শাহওয়াত নফসের চাহিদাকে মনোবৃত্তির যে অনুসরণ রয়েছে, তার দ্বিতীয় কারণ হচ্ছে নফসের অনিষ্টতা সম্পর্কে ধারণা না থাকা। যে নফস বিভিন্ন ধরনের নাজায়েজ বাহানায়, নাজায়েজ খাহিশাতগুলো, চাহিদাগুলো পূরণ করার প্রতি উদ্বুদ্ধ করে। এভাবে বান্দা নফসের প্রতারণার শিকার হয়ে নাজায়েজ চাহিদাগুলোর জালে আটকে যায়। এর প্রতিকার হলো যে নফসের যে চাহিদা দুনিয়া ও আখিরাতের ক্ষতির কারণ, সেগুলোর দিকে একেবারে ধ্যান না দেয়া, বরং বাধ্য করেই নিজের নফসকে কেবল প্রয়োজনীয় জায়েজ চাহিদার মধ্যে সীমিত রাখা, না জায়েজ চাহিদা থেকে নিজের নফসকে ফিরিয়ে আনা, বারবার চেষ্টা করা এবং কন্ট্রোলে নিয়ে আসা। যদি আমরা চেষ্টা করি তখন আমরা কি আমার নিজের নফসকে কন্ট্রোল করতে পারবো। ইত্তেবায়ে শাহওয়াতের তৃতীয় কারণ হচ্ছে নেক লোকদের সহবাত থেকে দূরে থাকা। কারণ কেউ যখন এমন লোকদের সাথে উঠা বসা করে যারা ধ্বংসাত্মক রোগে আক্রান্ত, তখন তাদের প্রভাব ক্রমে ক্রমে তাদের মধ্যেও প্রবেশ করতে আরম্ভ করে, এভাবে সেও একরকম রোগের শিকার হয়ে যায়। আর তার প্রতিকার হচ্ছে নেককার, পরহেজগার, মুত্তাকি, আশিকে রসুল, আলিম, ওলামা, শরিয়াতের মুফতি, বুজুর্গানের দিন এবং এমন দিনই লোকদের সহবাত এক্তিয়ার করা, সংস্পর্শ মধ্যে যাওয়া, যারা নফসের ধোকা ও প্রতারণা সম্পর্কে ভালোভাবে জানেন, ওয়াকিবহাল রয়েছেন, নিজের জায়েজ নাজায়েজ যে চাহিদা, এরকম লোক যারা নিজের জায়েজ নাজায়েজ যে চাহিদা রয়েছে তা বাজ বিচার করতে পারে, তার বিচার সে করতে পারে। কেননা নেককারদের সোহবত বান্দাকে নেককার বানিয়ে দেয়, যে সৎসঙ্গ আপনাকে স্বর্গে পৌঁছিয়ে দিবে আর অসৎসঙ্গ আপনাকে ধ্বংস করে দিবে। এজন্য আমাদের উচিত নেককার পরহেজগার মুত্তাকি আশিক রসুল দেখে, দাওয়াত ইসলামের মুবাল্লিগ দেখে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, তাহলে আমরা এই নফসের চাহিদা অনুসরণ করা থেকে আমরা বেঁচে থাকতে পারবো, ইত্তেবায় শাহওয়াত থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এই ইত্তেবায় শাহওয়াত এর চতুর্থ কারণ হচ্ছে অপব্যয়ের অভ্যাস। অপব্যয়, কোন বস্তু ভালো লাগার সাথে সাথেই প্রয়োজন আছে কিনা বিবেচনা না করেই তা খরিদ করে নেয়া, আর তার প্রতিকার হচ্ছে সম্পদ ব্যয় করার সময় নিজের প্রয়োজনের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। বিনা প্রয়োজনে কিছু কেনা যাবে না, সম্ভব হলে অপ্রয়োজনীয় বাড়তি কিছু ক্রয় করলে তা ব্যয় হতো, যা ব্যয় হতো তা সদকা করে ফেলবে। এরকম মন মানসিকতা কতজনের রয়েছে, ঘরে এটা রয়েছে সেটা রয়েছে তারপর এটা লাগবে সেটা লাগবে। আমাদের মন মানসিকতা এরকম নয় যে ঘরের মধ্যে এটা রয়েছে এর পাশাপাশি আরেকটা আমার প্রয়োজন নেই, এই টাকাগুলো আমি দান সদকা করে দেই, এই টাকাগুলো আমি কোনো মসজিদ মাদ্রাসায় দান করে দেই, দাওয়াত ইসলামীর মাদানী ফান্ডের মধ্যে দান করে দেই, যাতে করে দাওয়াত ইসলামী দিনের খিদমত করতে পারে। এই মন মানসিকতা আমাদের মধ্যে নাই বললেই চলে। এই মন মানসিকতা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলেই ইত্তেবায় শাহওয়াত থেকে আমরা বাঁচতে পারব। ইত্তেবায় শাহওয়াতের পঞ্চম কারণ আর তা হচ্ছে বেপরোয়া হওয়া। সম্পদের গুরুত্ব না বোঝার কারণে কারো কারো ব্যবহার উপযোগী অনেক অনেক বস্তু নষ্ট করে ফেলার আগ্রহ থাকে, এই কাজে সে মনে মনে শান্তি পায়। আর তার প্রতিকার হচ্ছে বান্দা মনে মনে বাস্তব অনুভূতি সৃষ্টি করবে, যাতে করে বেপরোয়াপনার কারণে যে কোনো বস্তুই নষ্ট হওয়াতে আখিরাতের ভয় তার সংশোধনের কারণ হতে পারে, যে আমি এই বেপরোয়ার কারণে যদি কোনো বস্তু নষ্ট করে দেই তাহলে এই বস্তু সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে, আর যদি প্রশ্নের জবাব না দিতে পারি তাহলে এই নষ্ট হওয়ার কারণে নষ্ট কেন করলাম এ কারণে জাহান্নামের আগুন আমাকে প্রজ্বলিত করবে। এই ভয় নিজের নফসকে দেখানো আর এই অপব্যয় থেকে বেপরোয়া হওয়া থেকে নিজেকে বাঁচাতে হবে। ইত্তেবায় শাহওয়াতের ষষ্ঠ কারণ হচ্ছে যে অপ্রয়োজনীয় বিলাস সামগ্রী ব্যবহার করার মাধ্যমে জীবন ভোগ করা। ঘরে ব্যবহার উপযোগী সামগ্রী অনেক রয়েছে, যেমন ফার্নিচার, গাড়ি, মোবাইল থাকা সত্ত্বেও বিনা কারণে নতুন জিনিস পাল্টানোর মনোভাব এবং সেটি অর্জন করার বাসনা। আমাদের সমাজে অনেক এরকম লোক রয়েছে, ঘরের মধ্যে ফার্নিচার রয়েছে, মোবাইল রয়েছে, টেলিভিশন রয়েছে, ফ্রিজ রয়েছে, এসি রয়েছে, এখন নতুন মডেল আসছে আবার নতুন মডেল, সব কিছু ঠিক আছে ওকে, তারপরেও নতুন নতুন আবার এটা চেঞ্জ করে এটা, এটা চেঞ্জ করে এটা, এরকম করা। তো এর প্রতিকার হচ্ছে যে সাধারণ দুনিয়াদারদের বাজ বিচারহীন আয়েশি জীবনের অনুকরণ না করে সেই স্থলে বরং আম্বিয়াই কিরাম, আউলিয়াই কিরাম, ওলিয়াল্লাদের সাদা সিধা জীবন, সেই স্থলে বরং আম্বিয়াই কিরাম, আউলিয়াই কিরাম, বুজুগানে দিনদের যে সাদা সিধা জীবনযাপন তার দিকে মনোনিবেশ করা, সেদিকে আমাদের লক্ষ্য রাখা এবং ওই পদঙ্ক অনুসরণ করে নিজেকে সাদা সিধা জীবনের মধ্যে নিয়ে আসা আর সেই অনুযায়ী আমল চেষ্টা করা। সেই সাথে এই কথার প্রতিও দৃষ্টি দিবে যে দুনিয়ায় আজ আমার যতগুলো সম্পদ বাড়তি হবে কাল কিয়ামতের দিন আমার হিসাবও তত বাড়তি হবে। প্রিয় ইসলামী ভাইরা, এজন্য বুজুগানে দিনের অনুসরণ করা, অনুকরণ করা, তাদের পদঙ্ক অনুসরণ করা, ইত্তেবায় শাহওয়াত এর সপ্তম কারণ হচ্ছে যে অপরের অবস্থাতে নিয়ে অযথা ভাবতে থাকা। অপরের উন্নত পোশাক আশাক, রাজকীয় আহার ইত্যাদি নিয়ে অযথা চিন্তা ভাবনা কেবল হাসাদি জন্ম দেয়, হিংসার জন্ম দেয়। তার সেটা আছে, তার এটা আছে, পোশাক আশাক দেখে নফস ওই চাহিদা, এটা আমার হয়ে যেত, তো ওই দিকে মনোনিবেশ এবং এই চিন্তা ভাবনা করা, এই চিন্তা ভাবনা করা থেকে বিরত থাকতে হবে। এরকম চিন্তা ভাবনা যদি আসে তাহলে এর প্রতিকার হচ্ছে যে সে কোনো মানুষের অবস্থাতে নিয়ে চিন্তা ভাবনা করবে না, কোনো মানুষের অবস্থা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত নয় তার, যদি এরকমের চিন্তা তার জেহেনে চলে আসে যে তার এটা আছে, তার সেটা আছে, আমারও হওয়া দরকার, এভাবে যদি নফস প্রবৃদ্ধি দেয়, এভাবে যদি নফসের চাহিদা বেড়ে যায় আর নফসের অনুসরণ যদি করার পথে চলে যায়, তাহলে এই কারণটার প্রতিকার হচ্ছে যে সে কোনো মানুষের অবস্থাদি নিয়ে, কোনো মানুষের কোনো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করবে না। আল্লাহ তাআলা তাকে যা কিছু দান করেছেন তা নিয়ে খুশি থাকবে এবং আল্লাহ শুকরিয়া আদায় করবেন। যারা তার তুলনায় নিম্ন জীবন যাপন করছে তাদের দিকে দৃষ্টি দেয়া এবং তা দেখে দেখে আল্লাহ শুকর আদায় করা, বুজুগানে দিনদের জীবন চরিত, তাদের জীবন অধ্যয়ন করে তাদের জীবনের কর্মগুলো নিয়ে ভাবা, তাহলে মনকে নেকি ও সওয়াবের দিকে দাবিত করতে পারা যাবে। তাহলে ইত্তেবা শাহাওয়াত অর্থাৎ নফসের নাজাইজ, জাইজ নাজাইজ দিক না দেখে নফসের অনুসরণ করা থেকে আমরা বাঁচতে পারব। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে রয়েছি। আমরা যেভাবে শ্রবণ করেছি ইত্তেবা শাহাওয়াত নফসের চাহিদার অনুসরণ না করা, নফসের কুপ্রবৃত্তি যে রয়েছে তার অনুসরণ না করা, মনোবৃত্তির অনুসরণ না করা, জায়েজ নাজায়েজ বিবেচনা না করে মনোবৃত্তির অর্থাৎ নফসের অনুসরণ করাকে যে ইত্তেবা শাহাওয়াত বলা হয়, জায়েজ নাজায়েজ বিবেচনা না করে, জায়েজ নাজায়েজ বিবেচনা না করে নফসের অনুসরণ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। কেননা আমরা কোরআনের আয়াত শ্রবণ করেছি যার তর্জমা, আর ওই ব্যক্তি যে আপন রবের সামনে দাঁড়াবার ভয় করছে এবং নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রেখেছে, নিশ্চয়ই তার জন্য জান্নাত রয়েছে। তো আমরা জান্নাত পেতে চাই, আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য লাভ করতে চাই, তাহলে আমাদেরকে এই ইত্তেবায় শাহাওয়াত করা থেকে নিজেকে বাঁচাতে হবে, নিজের নফসকে বাঁচাতে হবে। নফসের প্রত্যেকটি চাহিদা এটা মেনে নেওয়া যাবে না, তার উপর আমল করা যাবে না এবং ইবাদতের মধ্যে নিজেকে কাটাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইত্তেবায় শাহাওয়াত থেকে বাঁচার তৌফিক দান করুক, ন্যাক আমল করার তৌফিক দান করুক, বেশি বেশি আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে নিজেকে শামিল করা, নিজেকে জড়িয়ে রাখার তৌফিক দান করুক। মাদানী মহল, মাদানী পরিবেশ, দাওয়াত ইসলামের মধ্যে নিজেকে সম্পৃক্ত করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিগিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান বাতিনী রোগ ও তার চিকিৎসা আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।